বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 12 জানুয়ারি, 28 পৌষ এবং ফার্সি 23 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 49.49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা firsttoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি, সূচিতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে আইএস জঙ্গিদের ভারত উস্কানি দিচ্ছে বলে ইমরান খান যে অভিযোগ করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 441 কোটি টাকার প্রকল্প সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরানের সন্ত্রাসী হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীদের পরিবারবর্গ, ট্রাম্প সহ আসামি 32 জন। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী ঘোষণার মার্কিন সিদ্ধান্ত, তীব্র প্রতিবাদ জানাল লেবাননের হিজবুল্লাহ। বাংলাদেশের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানালেন প্রতিপক্ষ ও বর্তমান মেয়র তাপস। এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য দেশ প্রস্তুত, বললেন ভারতের সেনাপ্রধান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেসব পরমাণু বিজ্ঞানীকে নির্মমভাবে গুপ্ত হত্যা করা হয়েছে তাদের পরিবারবর্গ আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে। ইরানের এসব বিজ্ঞানী হত্যার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়েছে আমেরিকা। গতকাল ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মামলার আইনজীবী সুমাইয়া আফজালি নিকু বলেন, এসব মামলায় 32 জনকে বিবাদী করা হয়েছে এবং 11 জন ফরিয়াদি রয়েছেন। আফজাল নিকু ইরানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানিয়ে বলেন, এগুলো ছিল খুবই কাপুরুষোচিত কাজ এবং ইসরায়েল যেসব হামলায় জড়িত তার অকাট্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমাদের এসব বিজ্ঞানী হত্যাকাণ্ডের ঘটনা বিনা জবাবে পার পাওয়া উচিত হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন নুচিন সহ আমেরিকার আরও কয়েকজন কর্মকর্তাকে অবশ্যই এই ধরনের জঘন্য অপরাধের জন্য শাস্তির আওতায় আনতে হবে। মামলার আইনজীবী আরও বলেন, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার এই ঘটনা সমস্ত আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতির চূড়ান্ত লঙ্ঘন। ইরান পর্যাপ্ত পরিমাণে নিজেদের চুল্লিতে হেভি ওয়াটার উৎপাদন করছে এবং প্রয়োজন মিটিয়ে বিশ্বের 8 দেশে তা রপ্তানি করছে। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের অবশ্যই নিজের পরমাণু বিদ্যুৎ স্থাপনা থাকতে হবে এবং এসব স্থাপনার জন্য যে জ্বালানি প্রয়োজন হবে তাও দেশে উৎপাদন করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর জন্য যেসব পরমাণু ওষুধ লাগবে তাও দেশে উৎপাদন করা হবে। গতকাল ইরানের টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কামালবন্দি বলেন,
ইরান কখনো হেভি ওয়াটার উৎপাদন বন্ধ করেনি, বরং এই খাতে এখন চমৎকার উন্নতি অর্জন করেছে। তিনি বলেন, পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী 8-10 বছর সীমাবদ্ধতা থাকবে, তারপর সময়ের ব্যবধানে এসব সীমাবদ্ধতা উঠে যাবে। আমাদের সামনে পরমাণু সমঝোতার সময়সীমা 10 বছরের বেশি নয়। বেহরুজ কামাল বন্দি জানান, পরমাণু সমঝোতা সই হওয়ার পর কোন কোন দেশ ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ বিনিয়োগ করতে চেয়েছিল, যাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদন করা যায়, কিন্তু আমেরিকা তা করতে বাধা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের যেসব অর্থ আটকে রয়েছে তা যত দ্রুত সম্ভব ছাড়ের ব্যবস্থা করতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে দক্ষিণ কোরিয়া ইরানের এসব অর্থ আটকে রেখেছে। জারিফ বলেন, এই ইস্যু মীমাংসার জন্য সিউলকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জং কুনের সঙ্গে গতকাল এক বৈঠকে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের অর্থ আটকে থাকাটাই হচ্ছে দুদেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর না হওয়ার পথে প্রধান বাধা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান স্বাস্থ্য ও করোনা ভাইরাসের মহামারীর মধ্যে নিজের অর্থে হাতে পাওয়াটা তেহরানের কাছে অগ্রাধিকার পাচ্ছে। ইরানের ন্যায্য পাওনা দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে জব্দ থাকার কারণে দেশটির ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এজন্য ইরানি সংসদ সদস্যরা আইনগতভাবে এর সমাধান চান, ফলে যত দ্রুত সম্ভব দক্ষিণ কোরিয়াকে এই ইস্যু সমাধান করতে হবে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ এই সমস্যার সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন, তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইয়েমেনের জনগণের মনোবল ভেঙে দেওয়ার জন্য আমেরিকা এই অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে। গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমর্থন দিয়ে এবং অংশ নিয়ে আমেরিকা পরিতৃপ্ত হতে পারছে না, সেজন্য তারা এখন আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ে তিন নেতাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করছে। মার্কিন এই পদক্ষেপের ফলে ইয়েমেনে যে মানবিক এবং স্বাস্থ্যগত বিপর্যয় দেখা দেবে তার দায় দায়িত্ব আমেরিকাকে নিতে হবে বলে হিজবুল্লাহ মন্তব্য করেছে। হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেই একই পদক্ষেপ আনসারুল্লাহর বিরুদ্ধেও নিতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে, মার্কিন বলদর্পী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে তারা শাস্তি দিতে চায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 50 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। সাবেক মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলায় আজ প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান এবং সাবেক মেয়রদের ঝগড়া এখন জাতীয় কৌতুকের বিষয় হয়ে উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রধানমন্ত্রীর নিকট আত্মীয় শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দাবি করেছেন, তার উত্তরসূরি শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ওদিকে গতকাল সোমবার রাজধানীর কমলাপুর টিটিপাড়া এলাকায় কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন, সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। ওই দিনই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার আলম। তবে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। ডিএসসিসি মেয়র বলেছেন, ব্যক্তিগত আক্রোশে সাবেক মেয়র সাঈদ খোকনের নানা অভিযোগ ও বিরূপ মন্তব্য মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। গতকাল যে দুটি মামলা দায়ের হয়েছে সে দুটি মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে এই মামলা করেছেন। আমি তাদের অনুরোধ করব মামলা দুটি প্রত্যাহার করে নেবার জন্য।
রেডিও তেহরান। খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এর আগে দুই দফায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য নয় দিন সময় নেন বাদীপক্ষের আইনজীবী। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদীপক্ষ অভিযোগপত্রের ব্যাপারে সন্তোষ জানালে আজ মঙ্গলবার সকালে বিচারক মোহাম্মদ মহিতুল হক আমলে নেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রাশিদা সাইদা খানম জানান, অভিযোগপত্র না পাওয়ায় আদালতে নারাজির জন্য বাদীপক্ষ দুই দফার সময় নেয়। আজ পুলিশের অভিযোগে ঘটনার বিষয়ে পুরোপুরি বর্ণনা এসেছে এবং বাদীপক্ষ সন্তুষ্ট বলে আদালতে জানালে বিচারক তা আমলে নেন। এর আগে আজ সকালে কঠোর নিরাপত্তায় মামলার আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গত বছরের 25 সেপ্টেম্বরে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। পরে ওই গৃহবধূর স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আটজনকে অভিযুক্ত করে গত 3 ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ভারত যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভারত যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। তিনি আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সেনাপ্রধান MM নারাভানে বলেন, পাকিস্তান ও চীন একত্রে ভারতের পক্ষে বড় বিপদ, সেজন্য তারা যৌথভাবে যে ষড়যন্ত্র করছে তা উপেক্ষা করা যাবে না। লাদাখে আমাদের সেনারা অনেক এলাকায় টহল দিচ্ছে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এলাকা, সেখান থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা নেই। লাদাখ নিয়ে চীন যদি আলোচনার টেবিলে সব মিটিয়ে নেয় তাহলে স্বাগত, কিন্তু পাল্টা প্রত্যাঘাত করতেও ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দেশের উত্তরভাগে এবং লাদাখে সব প্রস্তুতি নেওয়া রয়েছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি রয়েছে ভারতীয় সেনা। লাদাখ এবং দেশের উত্তর সীমান্তের প্রস্তুতির কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তীব্র ঠান্ডার মধ্যেও সেনাবাহিনী নিজের লক্ষ্যে অবিচল রয়েছে। আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য আশাবাদী, তবে ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত, এজন্য দেশের প্রস্তুতি সম্পূর্ণ। সেনাপ্রধান বলেন, পূর্ব লাদাখে ভারতীয় বাহিনীর সতর্ক রয়েছে, চীনের সাথে কমান্ডার স্তরের আট দফার আলোচনা হয়েছে, আমরা পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করি যে সংলাপ এবং ইতিবাচক উদ্যোগে সমস্যার সমাধান হবে। গত বছর জুনে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। উভয় দেশের কয়েক হাজার সেনা সেখানে মোতায়েন রয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বাবর ইফতিকার বলেছেন, সন্ত্রাস দমন বিশেষ করে অপহৃত তিন ইরানি সীমান্তরক্ষী উদ্ধারে ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী ইসলামাবাদ। তিনি রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরও বলেন, ইরানের তিন সীমান্তরক্ষী উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিরাপত্তা জোরদারের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ আগামী বছর শেষ হবে বলে জানান তিনি। পাকিস্তানের সেনা মুখপাত্র বলেন, ইসলামাবাদে আইএস সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলো সংগঠিত হচ্ছে, এর পেছনে পাশ্চাত্যেরও হাত রয়েছে বলে তিনি জানান। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইম্পিচ করার প্রস্তাব উত্থাপন করেছেন। ট্রাম্পের ক্ষমতার মাত্র নয় দিন বাকি থাকতে আমেরিকার স্থানীয় সময় রোববার সকালে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে অভ্যুত্থানে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যদি ইম্পিচমেন্টের এই প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায় তাহলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার ইম্পিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর ট্রাম্পকে ইম্পিচ করার জোরালো দাবি ওঠে। প্রতিনিধি পরিষদে ইম্পিচমেন্টের বিল পাশ হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটের দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর প্রতি সমর্থন উস্কানি দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তার এই অভিযোগের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস এর প্রতি সমর্থন ও উস্কানি দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত আইএস জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এইসব সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে কর্মরত শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করেছে। সম্প্রতি বেলুচিস্তানের মাচে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় শিয়া মুসলিম শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে কোয়েটায় বসবাসকারী শত শত হাজারা শিয়া মুসলমান ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে ওই অঞ্চলে সংখ্যালঘু শিয়া মুসলমানদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বাস্তবতা হচ্ছে, ভারত কিংবা পাকিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টির লক্ষ্যে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেওয়ার জন্য সবসময়ই ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের যেখানেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার জন্য নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছে। অন্যদিকে ইসলামাবাদও সেদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেয়া ও তাদের সমর্থনের জন্য ভারতকে অভিযুক্ত করে আসছে। সম্প্রতি বেলুচিস্তানের কয়লা খনিতে আইএস সন্ত্রাসীদের হামলায় যে 11 জন শিয়া মুসলিম শ্রমিক নিহত হয়েছে তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও ভারতকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই নয়াদিল্লি এসব জঙ্গি সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও পাকিস্তান একে অপরকে অভিযুক্ত করলেও কোনো দেশই তাদের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ কারণে দুই দেশের জনমনে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের এসব অভিযোগের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হিসেবে দেখা হয়। ভারত ও পাকিস্তান দুই দেশই যে কোনো ইস্যুতে একে অপরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণের মাধ্যমে এ অঞ্চল ও আন্তর্জাতিক অঙ্গনে একে অপরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালায়। প্রায় 2 দশক ধরে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা বহুগুণে বেড়েছে এবং এর ফলে কেবল লাভবান হচ্ছে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 441 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করেছে। এটি এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 441 কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করেছে। এখন এটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় বিউটি পার্লারের পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের জন্য 80টি ফুড কর্নারও করে দেয়া হবে। নির্বাচিত 80টি উপজেলায় নারীদের জন্য স্থাপন করা হবে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র। এক্ষেত্রে এককালীন অর্থ সাহায্য দেবে সরকার। পরীক্ষামূলকভাবে দেশে 14টি বিউটি পার্লার স্থাপন করে সফলতা পাওয়ার পর নতুন করে আরও 80টি বিউটি পার্লার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। যেসব নারী জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন এবং ভবিষ্যতে প্রশিক্ষণ নেবেন তাদেরকেই বিউটি পার্লার, ফুড কর্নার ও বিক্রয় কেন্দ্র করে দেওয়া হবে। 5 থেকে 10 জন মিলে এক একটি বিউটি পার্লার পরিচালনা করবেন। একই সঙ্গে বিউটি পার্লার সাজাতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলোও সরবরাহ করা হবে। উপজেলা পর্যায়ে নারীদের জন্য বিউটি পার্লার, ফুড কর্নার এবং বিক্রয় কেন্দ্র গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার প্রধান শিক্ষিকা খালেদা ইয়াসমিন রেডিও তেহরানকে জানান,
প্রত্যেকটা মেয়ে এখন মোটামুটি সচেতন, তাদের নিজেদেরকে গুছিয়ে টিপটপ রাখতে পছন্দ করে। দেখা গেল ঘরের সময় পেল না, তারা মহিলাদের জন্য যদি এই কাজ হয়, মহিলাদের মধ্যে যে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে সুন্দর করে সাজগুজ করে বা পার্লারে যে তাদের যে প্রয়োজনটা পাচ্ছিল না, ওখানে যে তারা সে ভালোভাবে কাজটা করে বাসায় আসতে পারে, এটা একটা ভালো উদ্যোগ, ভীষণ ভালো। উপজেলা লেভেলে তো ধরেন আমাদের তো যারা আছে একটু আর্থিক কম, তারা তো শহরে যে একটা জিনিস করতে পারছে না, আর যদি উপজেলা লেভেলে এরকম সৌন্দর্য সম্পন্ন একটা বিউটি পার্লার থাকে তাহলে তারা সেখানে সহজে যেতে পারছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারা নিজেকে টিপটপ রাখার থেকে শুরু করে সম্পূর্ণ কাজগুলো তারা ঘরের পাশে বসেই পাচ্ছে, এটা একটা মানে আমি কি বলবো সৌভাগ্য এবং বেনিফিট হবে তাদের জন্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের আলোকে অপেক্ষাকৃত দরিদ্র এমন 80টি উপজেলা বাছাই করা হয়েছে এই প্রকল্পের জন্য। এর মধ্যে কয়েকটি হল ঢাকার সাভার, বাড়িগঞ্জের ঘিওর, নরসিংদীর রায়পুরা, গাজীপুরের কালীগঞ্জ এবং নীলফামারীর ডিমলা। প্রকল্পটি অনুমোদন পেলে আগামী 2025 সাল নাগাদ এটি বাস্তবায়ন করা হবে। জাতীয় মহিলা সংস্থার তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় সারা দেশ থেকে 2,56,000 নারী বাছাই করে তাদের 6 মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কারা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পাবেন তার মানদণ্ডও ঠিক করে দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর কম লেখাপড়া এমন কেউ এই প্রশিক্ষণ পাবেন না। SSC ও HSC পাস অনেক নারী এই সংস্থা থেকে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরানের সন্ত্রাসী হামলায় নিহত পরমাণু বিজ্ঞানীদের পরিবারবর্গ, ট্রাম্প সহ আসামি 32 জন। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারউল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী ঘোষণার মার্কিন সিদ্ধান্ত। বাংলাদেশের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ জানালেন প্রতিপক্ষ ও বর্তমান মেয়র তাপস, এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য দেশ প্রস্তুত বললেন ভারতের সেনাপ্রধান। শ্রোতাবন্ধুরা আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.